বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 18 জুলাই, 3 শ্রাবণ এবং ফার্সি 27 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। আর তেহরান ও আশপাশের এলাকার জন্য FM 99.5 মেগাহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে যথারীতি দুটি প্রতিবেদন। পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে ভিয়েনা সংলাপ নিয়ে আরাকচির বক্তব্যের ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে দেয়া জবাব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনার টিকা ক্রয় এবং প্রাপ্তির ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং এ বিষয়ে বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে পবিত্র হজ, অংশগ্রহণের সুযোগ পেয়েছেন 60,000 মুসলমান। আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে সমঝোতা অনুযায়ী এখনই বন্দি বিনিময় করতে প্রস্তুত রয়েছে ইরান। বাংলাদেশে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। 24 ঘন্টায় মারা গেছেন 225 জন। এবং ভারতের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের জন্মস্থান ও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, অভিযোগের প্রমাণ চায় বিজেপি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। করোনা মহামারীর কারণে এই বছর মাত্র 60,000 মুসলমান হজ পালনের সুযোগ পেয়েছেন। করোনার মধ্যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এই ইবাদতে মশগুল হয়েছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। গতকাল থেকেই শুরু হয় আনুষ্ঠানিকতা। শনিবার থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে হাজিরা মক্কায় কাবা তওয়াফ করেন। হাজিরা মিনায় অবস্থান করবেন। মিনায় রাত যাপন জীবনের এক পরম পাওয়া। নয় জিলহজ ফজরের নামাজ আদায় করে প্রায় 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন এবং সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। এরপর প্রায় 8 কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন। 10 জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে মিনায় ফিরবেন। এই বছর হজ পালনে হাজিদের নানা নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে মক্কায় পৌঁছার পরপরই হাজিদেরকে কাবায় তওয়াফ সেরে নিতে হবে। এ সময় তাদেরকে নিরাপদ শারীরিক দূরত্ব রক্ষা করতে হচ্ছে এবং সবসময় ফেস মাস্ক পরে থাকতে হচ্ছে। মঙ্গলবার ঈদুল আজহার প্রথম দিন মিনায় হাজির হয়ে 3টি জামারাই শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করবেন হাজিরা। পরে হাজিরা চুল কাটা সহ অন্যান্য কাজের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরান বন্দি বিনিময় বিষয়ক সমঝোতা বাস্তবায়নে সবসময় প্রস্তুত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে আজ একথা বলেছেন। তিনি আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে ইরান একটি সমঝোতায় পৌঁছেছে। এই সমঝোতা অনুযায়ী প্রত্যেক দেশেরই 3 জন করে বন্দি মুক্তি দেওয়ার কথা। ইরান আজই এই সমঝোতা বাস্তবায়নে প্রস্তুত রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিয়েনা বৈঠক প্রসঙ্গে বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার পাশাপাশি আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনা হয়েছে। ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে অংশগ্রহণকারী পক্ষগুলোকে ইরানের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত অপেক্ষা করতে হবে। একথা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও ভিয়েনা সংলাপে ইরানের প্রতিনিধি দলের প্রধান সৈয়দ আব্বাস আরাকচি। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, আমরা এখন সরকার পরিবর্তনের কাজে ব্যস্ত রয়েছি এবং তেহরানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি লিখেছেন, কাজেই ভিয়েনা সংলাপকে ইরানে নতুন সরকার ক্ষমতায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রতিটি গণতান্ত্রিক দেশে এই প্রক্রিয়া বিদ্যমান। ইরানে গত 18 জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিচার বিভাগের তৎকালীন প্রধান সৈয়দ ইব্রাহিম রাইসি বিজয়ী হন। আগামী 5 আগস্ট তার শপথ গ্রহণ করার কথা রয়েছে। 2018 সালে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচলাবস্থা তৈরি হয় তার অবসানের জন্য ভিয়েনায় গত এপ্রিল থেকে সংলাপ চলছে। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন বিশ্ব সংবাদের পর দৃষ্টিপাত অনুষ্ঠানে। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার অবমাননা করেছে দখলদার ইহুদিবাদীরা। আজ 400-এর বেশি দখলদার উপশহরবাসী ইসরায়েলি সেনাদের সহযোগিতায় মসজিদুল আকসায় প্রবেশ করে। এ সময় উত্তেজনা দেখা দিলে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে ব্যাপক মারধর করে এবং আটক করে। এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো মসজিদুল আকসায় হামলার পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। একই সঙ্গে হামলা ঠেকাতে ফিলিস্তিনিদেরকে প্রস্তুত থাকতে বলেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে পশ্চিম তীর ও দখলদার ইসরায়েলের ভেতরে বসবাসকারী সব ফিলিস্তিনিকে আগামীকাল সোমবার আরাফা দিবস পর্যন্ত মসজিদুল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে হামাস গাজার প্রতিরোধ সংগ্রামীদেরকে তাদের আঙুল অস্ত্রের ট্রিগারে রাখতে বলেছে, যাতে দখলদার ইসরায়েল বুঝতে পারে মসজিদুল আকসা রক্ষায় ফিলিস্তিনিরা সদা প্রস্তুত রয়েছে এবং এ ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ধৈর্যের পরীক্ষা না নিতেও দখলদার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। ইসরায়েলের চরমপন্থী কয়েকটি গোষ্ঠী আজ রোববার মসজিদুল আকসায় ঢুকতে ইহুদি উপশহরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ড এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। আজ একদিনে 225 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে 11,578 জন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনা সংক্রমণে মৃত্যু এবং শনাক্ত দুটোই বেড়েছে। আজ রোববার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 225 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 11,578 জন। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় মোট 39,804 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 29.09%। এর আগের 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছিল 204 জনের। ওই সময় করোনা শনাক্ত হয়েছিল 8,489 জনের, তবে পরীক্ষা হয়েছিল অনেক কম, 29,214 জনের, আর রোগী শনাক্তের হার ছিল 29.06%। সর্বশেষ 24 ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ 123 জন, মহিলা 102 জন। এদের মধ্যে 13 জন বাসায় এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 17,894 জনের। করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 11,03,989 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী করোনায় আক্রান্ত হবার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 9,32,008 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,845 জন।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতে আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। ১৯ জুলাই থেকে শুরু হয়ে অধিবেশন চলবে ১৩ আগস্ট পর্যন্ত। বিভিন্ন ইস্যুতে সরকার পক্ষকে চেপে ধরতে বিরোধী দলীয় এমপিদের হইচইয়ের জেরে সংসদের অধিবেশন উত্তাল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ সংসদের নিম্নকক্ষ লোকসভার প্রধান বিরোধী দল কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, তার দলের এমপিরা মুদ্রাস্ফীতি, পেট্রোল ডিজেল ও গ্যাসের দাম বৃদ্ধি, রাফায়েলে যুদ্ধবিমান চুক্তি এবং করোনা ভাইরাস সংক্রমণে সরকারের বিষয়টি সংসদে জোরালোভাবে উত্থাপন করবেন। তিনি বলেন, এগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, সরকার আমাদের কথা না শুনলে তোলপাড় শুরু হবে। বিজেপির একসময়ের সহযোগী এবং কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী পাঞ্জাবের আকালী দলের নেত্রী হরসিমরত কৌর বলেছেন, বর্ষাকালীন অধিবেশনে কৃষকদের বিষয়টি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সরকারের কৃষি আইন প্রত্যাহার করা উচিত এবং কংগ্রেসেরও এই বিষয়ে আন্দোলন করা উচিত, কিন্তু পাঞ্জাবে কেবল তারা চেয়ারের জন্য লড়াই করছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের জন্মস্থান ও নাগরিকত্ব নিয়ে কংগ্রেস ও তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। বিজেপি বলেছে, অভিযোগের বিষয়ে প্রমাণ দিতে হবে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের জন্মস্থান ও নাগরিকত্ব নিয়ে কংগ্রেস ও তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। ওই ঘটনায় বিজেপির পক্ষ থেকে পাল্টা জবাবে প্রমাণ দাবি করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারের বিজেপি নেতা নিশীত প্রামাণিক এমপি সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন। গত ১৬ জুলাই সংসদের উচ্চকক্ষ, রাজ্যসভার সদস্য ও অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বোরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে লেখা চিঠিতে বলেছেন, আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি যে নিশীত প্রামাণিকের প্রকৃত জন্মস্থান ও নাগরিকত্বের বিষয় নিয়ে স্বচ্ছভাবে একটি তদন্ত করা হোক। রিপুন বরা প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর উল্লেখ করে দাবি করেছেন, নিশীত প্রামাণিক আদতে বাংলাদেশের পলাশবাড়ির হরিনাথপুরের বাসিন্দা। অন্যদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ব্রাত্য বসু এ নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রধানমন্ত্রীকে লেখা কংগ্রেসের নেতা রিপুন বরার চিঠি উল্লেখ করে তাদের দাবি, কোনো বিদেশি নাগরিক দেশের মন্ত্রী হলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ প্রসঙ্গে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি ও সাবেক এমপি পার্থ প্রতিম রায় বলেন,
এটা অত্যন্ত একটা গুরুতর একটা এলিগেশন, এটা যত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে তত আমরা স্বস্তি পাব, না হলে বিষয়টা মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হবে যে কি করে একজন বাংলাদেশের যার জন্ম তিনি ভারতের প্রতিমন্ত্রী হলেন।
অন্যদিকে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য সম্পর্কে বলেন,
অভিযোগ করলে অভিযোগ প্রমাণিত হয়, তার কাছে যদি নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে সেটা মানুষের সামনে দেখার, কিন্তু অভিযোগ করে প্রচারে আলোয় আসা বা চর্চায় আসা, নিজেকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা, এটা কোনো একটা সুস্থ ভাষা নয়।
তৃণমূলের নেতা পার্থপ্রতিম রায় বলেন, নিশীত প্রামাণিক বাংলাদেশের কৃতি সন্তান না ভারতের কৃতি সন্তান সেই বিষয়টি স্পষ্ট হওয়া প্রয়োজন।
বলছিলেন আমাদের প্রতিনিধি। আফগানিস্তান থেকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, দেশটির উত্তরাঞ্চলের কোনো কোনো এলাকা থেকে তালেবান পিছু হটেছে এবং দক্ষিণাঞ্চলে এই গোষ্ঠীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। যদিও যুদ্ধবিধ্বস্ত দেশটির সর্বশেষ সংঘর্ষের সঠিক চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে। আফগান সরকারি সূত্রের বরাত দিয়ে আইআরআইবি জানিয়েছে, উত্তরাঞ্চলীয় বাল্ক প্রদেশে তালেবান অবস্থানগুলোতে আফগান সেনাবাহিনীর বিমান হামলায় বহু তালেবান হতাহত হয়েছে। হামলায় তালেবানের স্থাপনা ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে। উত্তর আফগানিস্তানে মোতায়েন আফগান সেনা মুখপাত্র মোহাম্মদ হানিফ রেজাই বলেছেন, বাল্ক প্রদেশে প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়ে তালেবান পিছু হটে গেছে। এদিকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের দাদ জেলা সদর থেকে সরকারি সৈন্যরা সরে গেলে তালেবান এটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে বলে খবর পাওয়া গেছে। একটি সরকারি সূত্র জানিয়েছে, বেসামরিক নাগরিকদের জীবন বাঁচাতে সরকারি সৈন্যরা পশ্চাদপসারণ করেছে। আফগানিস্তানের চলমান সংঘাতে খবর সংগ্রহের জন্য দেশটিতে খুব অল্প সংখ্যক বিদেশি সাংবাদিক অবস্থান করছেন। দুদিন আগে রয়টার্সের একজন ভারতীয় ফটো সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় জার্মানিতে এখন পর্যন্ত 156 জন ও দক্ষিণ বেলজিয়ামে 27 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন করে অতিবৃষ্টির কারণে দক্ষিণ জার্মানির অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড সীমান্তের নদীগুলোর পানি বাড়ছে, সেখানকার কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। তবে জার্মানির পশ্চিমাঞ্চলে কয়েকটি অঞ্চলের পানি ধীরে ধীরে কমছে। বন্যায় নিহত ব্যক্তিদের স্মরণে জার্মানির সরকারি স্থাপনায় জাতীয় পতাকা আজ রোববার পর্যন্ত অর্ধনমিত রাখার সিদ্ধান্ত হয়েছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী রোববার সকালে দক্ষিণ জার্মানির বাভারিয়া প্রদেশের একটি জেলায় অতিবৃষ্টিতে মাটি ধস হয়েছে, দেখা দিয়েছে বন্যা, সেখানে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আল্পস পর্বতমালার ঢালের নদীগুলো থেকে বৃষ্টির পানি পর্যটন এলাকা আলগাও সহ আশপাশের অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে, সেখানে কয়েকশো উদ্ধারকর্মী কাজ করছেন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। যেমনটি বিশ্ব সংবাদে শুনেছেন, ভিয়েনা সংলাপে ইরানের প্রতিনিধি দলের প্রধান সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে অংশগ্রহণকারী পক্ষগুলোকে ইরানের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও ভিয়েনা সংলাপে ইরানের প্রতিনিধি দলের প্রধান বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে অংশগ্রহণকারী পক্ষগুলোকে ইরানের নির্বাচনী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এতে কোনো সন্দেহ নেই যে ইসলামী ইরানে সরকার পরিবর্তন হলেও আন্তর্জাতিক যে কোনো প্রতিশ্রুতি বা চুক্তি মেনে চলার ব্যাপারে সব সরকারই প্রতিজ্ঞাবদ্ধ। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি তার দেশের ওপর থেকে সমস্ত অন্যায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানোর পাশাপাশি এও বলেছেন, প্রতিপক্ষ যদি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল থাকে তাহলে ইরানও নিজের প্রতিশ্রুতিতে অটল থাকবে। এ থেকে বোঝা যায় সংলাপ প্রক্রিয়ায় ছোটখাটো কিছু বিষয়ে সরকারগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনার লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে মৌলিক নীতিতে ইরানের কোনো সরকারের মধ্যে পার্থক্য নেই। কিন্তু উল্টো চিত্র বিরাজ করছে মার্কিন সরকারের নীতিতে, তারা আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করে চলেছে। সংলাপ আপাতত স্থগিত হওয়ার ব্যাপারে আরাকচির টুইট বার্তার প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, আলোচনায় অচলাবস্থার ব্যাপারে জবাবদিহিতা এড়ানোর চেষ্টা করছে তেহরান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সময় এ দাবি করল যখন ইরানের পরমাণু আলোচক দলের প্রধান আব্বাস আরাকচি সর্বশেষ ষষ্ঠ দফা পরমাণু আলোচনার পর আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, এবারের আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে এবং আমরা বিশ্বাস করি অন্য যে কোনো সময়ের চেয়ে সমঝোতার খুব কাছাকাছি অবস্থানে রয়েছি আমরা সবাই, যদিও এখনও আরও মৌলিক কিছু বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবন করতে হলে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে। ইরানের স্বার্থকে বিপন্ন করতে যুক্তরাষ্ট্র নানা অজুহাত ব্যবহার করছে এবং এ কারণে আলোচনা দীর্ঘায়িত হচ্ছে। বাস্তবতা হচ্ছে মার্কিন কর্মকর্তারা ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতির ব্যর্থতার কথা স্বীকার করলেও তারা এখনও ওই নীতিতেই অটল রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জানিয়েছেন, আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করেছি, সেজন্য যত টিকা দরকার আমরা তা ক্রয় করব। কোনো মানুষ যেন ভ্যাকসিন নেওয়া থেকে বাদ না থাকে। এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার লেজে গোবরে অবস্থার সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে বিএনপি। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জানিয়েছেন, আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করেছি, সেজন্য যত টিকা দরকার আমরা তা ক্রয় করব। কোনো মানুষ যেন ভ্যাকসিন নেওয়া থেকে বাদ না থাকে। এছাড়া করোনা পরিস্থিতিতে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেদিকেও দৃষ্টি দেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রণালয় ও বিভাগগুলোর 2021-22 অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বা এপিএ স্বাক্ষর এবং এপিএ শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান 2021-এ প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে টিকা প্রসঙ্গে এসব কথা বলেন।
আমাদের ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছে, ভ্যাকসিন আসছে এবং আমাদের দেশের প্রত্যেকটা মানে যাদের এই ভ্যাকসিনটা গ্রহণ করার তাদের সকলের জন্য এটা নিতে পারে, তার জন্য যত দরকার আমরা তা ক্রয় করব এবং আমরা সেই ভ্যাকসিনটা দেব।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার লেজে গোবরে অবস্থা সৃষ্টি করেছে, টিকা নিয়ে দুর্নীতি করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে আর লকডাউনের নামে করছে নিষ্ঠুর তামাশা।
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সরকারের লকডাউন খেলা আর এক মর্মান্তিক তামাশা। প্রথমে লকডাউন, তারপরে কঠোর লকডাউন, পরে শিথিল লকডাউন, ঈদের একদিন পর থেকে আরো কঠোর লকডাউন, শিল্প কলকারখানা বন্ধ ঘোষণা থেকে মনে হয় সরকারি সিদ্ধান্তগুলো সবই পাবনার হেমায়েতপুর থেকে আসছে। করোনার পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশেষ করে করোনা টিকা নিয়ে সরকার যে দুর্নীতির আশ্রয় নিয়ে গোটা পরিস্থিতিকে লেজেগোবরে করে ফেলেছে। সরকার করোনা শুরুর প্রথম থেকেই জনগণের সঙ্গে প্রতারণা করছে, টিকার মূল্য নিয়েও মিথ্যাচার করেছে।
এদিকে আজ 18 জুলাই থেকে গাজীপুরের পোশাক শ্রমিকদের রেজিস্ট্রেশন ছাড়াই শুধুমাত্র এনআইডি কার্ড দেখিয়ে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গাজীপুরের কোনাবাড়ি এলাকায় তুষুকার ডেনিম কারখানায় আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম। বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশের সহযোগিতায় গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর স্বাস্থ্য বিভাগ এই টিকা কর্মসূচি বাস্তবায়ন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, রপ্তানিমুখী পোশাক খাতের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে এবং এর সাথে যারা যুক্ত তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা দিতে শতভাগ শ্রমিক কর্মচারীকে দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় আনা হবে। পোশাক খাত যেহেতু আমাদের আন্তর্জাতিকভাবে একটি অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে, সেজন্য প্রথমে পোশাক শ্রমিকদের এবং পর্যায়ক্রমে অন্যান্য শিল্প কারখানার শ্রমিকদেরও এই টিকা দেয়া হবে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে আসমাউল হুসনা।
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 39তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আসমাউল হুসনার অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল মুকিত। এ নামের অর্থ হল সংরক্ষক, সাক্ষী, রিজিক দাতা ইত্যাদি। এ নামের উৎসবাচক শব্দটি হল কুওয়াত, তথা খাদ্য বা শক্তি যা মানুষের জীবন বাঁচায়। মহান আল্লাহর মুকিত নাম সমগ্র অস্তিত্ব জগতের জন্য সাক্ষ্য, এই অর্থ প্রকাশ করে। মহান আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নেই। তবে মহান আল্লাহর এই নামের বিশেষ অর্থটি হল বস্তুগত এবং আধ্যাত্মিক রুজি ও রিজিক দাতা। যিনি রিজিক দাতা, তিনি অবশ্যই রিজিক গ্রহিতার উপর তথা সব কিছুর ওপর কর্তৃত্ব রাখেন। পবিত্র কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে মহান আল্লাহর এই নামের উল্লেখ রয়েছে। এই আয়াতে মহান আল্লাহ বলেছেন, যে লোক সৎ কাজের জন্য কোনো সুপারিশ করবে তা থেকে সেও একটি অংশ পাবে, আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্য সে তার বোঝারও একটি অংশ পাবে। বস্তুত আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল।
মহান আল্লাহ মুকিত হিসেবে সবার খাদ্য বা রিজিকের যোগান দেন। মানুষের আত্মিক ও বস্তুগত খাদ্য উভয়ই দরকার হয়। শরীরের জন্য দরকার হয় বস্তুগত খাদ্য ও মনের জন্য দরকার হয় আত্মিক খাদ্য। জ্ঞান ও বিদ্যা এসব হচ্ছে আধ্যাত্মিক খাদ্য যা মহান আল্লাহ তার বিশেষ প্রিয় বান্দাদের দান করে থাকেন। মহিউদ্দিন বিন আরাবির মতে মুকিত অর্থ অনেকটা রাজ্জাকের মতো। মহান আল্লাহ সবার জন্য নির্দিষ্ট মাত্রায় রিজিক দিয়ে থাকেন। যেমন সূরা ফুসিলাতের 9 ও 10 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, বলুন তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে, এবং তোমরা কি তার সমকক্ষ স্থির করো? তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা। তিনি পৃথিবীতে উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং 4 ঋতুর মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন যাতে রিজিক প্রত্যাশীরা তা যথাযথ মাত্রায় পায়।
কিত অর্থ শক্তিদাতাও হয়, আর মানুষের জীবন রক্ষাকারী অর্থে হাফিজও হয়। মহান আল্লাহ আকাশমণ্ডল ও ভূমণ্ডলের সব কিছুর রক্ষক। তিনি গ্রহ ও তারকারাজিকে নির্দিষ্ট কক্ষপথগুলোতে রক্ষা করেন এবং পাখিগুলোকে আকাশে রক্ষা করেন ও মাছগুলোকে রক্ষা করেন গভীর সমুদ্র ও জলাশয়ে। তিনি বায়ু প্রবাহিত করেন নির্দিষ্ট দিকগুলোয় এবং উদ্ভিদের নানা গুণ ও সূর্যের তাপমাত্রার ভারসাম্যপূর্ণ নানা তারতম্য রক্ষা করেন যাতে জীবনগুলো রক্ষা পায়। মহান আল্লাহ মুকিত হিসেবে সৃষ্টিকুলের নানা বিষয়ে প্রতিপালন করেন ও তাদের অনুগ্রহ করেন। এসব বিষয়গুলোকে তিনি এক মুহূর্তের জন্য সেসবের নিজস্ব অবস্থার উপর ছেড়ে দিয়ে রাখেন না। যদি এক মুহূর্তের জন্য সৃষ্টিকুলের প্রতিপালনকে তাদের উপরই ছেড়ে দিতেন তাহলে তারা ধ্বংস হয়ে যেত। তাই কেবলই যিনি মুকিত সে মহান আল্লাহর সহায়তা ও সুরক্ষার উপর ভরসা করা উচিত।
মুকিত অন্যের কাছে শক্তি পৌঁছাতে সক্ষম বলে এই নামের অন্য একটি অর্থ ও সমার্থক শব্দ হল মুক্তাদির। মহান আল্লাহর ক্ষমতা ও শক্তির সাধ্যাতীত কিছু নেই, সবই তার শক্তির কাছে নত জান। মহান আল্লাহর শক্তি ও সক্ষমতার সঙ্গে তুলনা করার মতো কিছুই নেই। প্রজ্ঞা ও জ্ঞান তারই ক্ষমতার আওতাধীন। আবদুল্লাহ ইবনে আব্বাসের মতে মহান আল্লাহর মুকিত নামের অর্থ হল ক্ষমতাবান বা মুক্তাদির। মহান আল্লাহ প্রজ্ঞা ও জ্ঞানের আলোকে ক্ষমতা ব্যবহার করেন। মুকিতের আরেক অর্থ সাক্ষী। মহান আল্লাহ আমাদের কাজকর্মের সাক্ষী। অস্তিত্ব জগতের কোনো কিছুই মহান আল্লাহর কাছে গোপন নেই। সূরা ইউনুসের 61 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, হে নবী, বস্তুত যে কোনো অবস্থাতেই তুমি থাকো এবং কোরআনের যে কোনো অংশ থেকেই পাঠ করো কিংবা যে কোনো কাজই তোমরা করো, অথচ আমি তোমাদের কাছে উপস্থিত থাকি যখন তোমরা তাতে আত্মনিয়োগ করো, আর তোমার পরওয়ারদিগার থেকে গোপন থাকে না একটি কণাও, না জমিনের এবং না আসমানের, না এর চেয়ে ক্ষুদ্র কোনো কিছু আছে না বড় যা এই সুস্পষ্ট কিতাবে সংরক্ষিত নেই।
সূরা আম্বিয়ার 78 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, এবং স্মরণ করুন দাউদ ও সুলাইমানকে যখন তারা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করেছিলেন, তাতে রাত্রিকালে কিছু লোকের মেষ ঢুকে পড়েছিল, তাদের বিচার আমার সম্মুখে ছিল। মহান আল্লাহর মহান নাম মুকিতের প্রতি স্মরণ মানুষকে সুপথে ও আলোর পথে রাখে। মুমিন কেবল মুকিতের কাছে সাহায্য ও রিজিক চায়। রিজিকের জন্য হয়তো মাধ্যম দরকার হয়, কিন্তু মুমিন কেবল আল্লাহকেই রিজিকদাতা বা মুকিত বলে জানেন। মহান আল্লাহর এ নামের স্মরণকারী পবিত্র ও হালাল রুজি অর্জনে সচেষ্ট হয় এবং অন্যদের অধিকার নষ্ট করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সব কিছু কেবল তোমাদের প্রতিপালকের কাছেই চাইবে, এমনকি লবণ ও জুতার ফিতাও নষ্ট হয়ে গেলে তা আল্লাহর কাছে প্রার্থনা করবে।
অন্য কথায়, মুমিন বস্তুগত ও আধ্যাত্মিক সবকিছু কেবল মহান আল্লাহর কাছেই চায়। মুকিত নামের রঙে রঙিন ব্যক্তিরা সাহায্য প্রার্থীকে তার চাহিদা অনুযায়ী দান করে থাকে, তাকে বেশিও দেন না কমও দেন না। তারা কখনো বস্তুগত কিছু দান করেন ও কখনো জ্ঞান বিজ্ঞানের মতো অবস্তুগত বা আধ্যাত্মিক বিষয়েও দান করেন। আধ্যাত্মিক বিষয়েও প্রার্থীর যোগ্যতা বা ধারণ ক্ষমতা অনুযায়ী দান করেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ নবী রাসূলগণকে বলেছেন তারা যেন জনগণের বুদ্ধি ও উপলব্ধির মাত্রা অনুযায়ী তাদের সঙ্গে কথা বলেন। শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 18 জুলাই রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, করোনার টিকা নিয়ে স্বস্তি, 2 কোটি ডোজ আসছে প্রথম আলো। ইত্তেফাকের শিরোনাম, মফস্বলের রোগীতে ঠাসা রাজধানীর হাসপাতাল। মানবজমিন লিখেছে, ঢাকায় 1849 শিশুর চিকিৎসা, 142 জনের মৃত্যু। কালের কণ্ঠের শিরোনাম, ফেসবুকে ভুয়া তথ্য মানুষকে হত্যা করছে। মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ, তীব্র যানজটে নাকাল মানুষ যুগান্তর। করোনাকালে বেড়েছে 4 অপরাধ, ধর্ষণ, কিশোর অপরাধ, সাইবার ও ছিনতাই। বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, মন্ত্রী নিশীথ প্রামাণিক কি বাংলাদেশের নাগরিক? প্রশ্ন তৃণমূলের। হিন্দু তো বটে, বলল বিজেপি, আনন্দবাজার পত্রিকা। মোদির রাজ্যেও দিদির ভার্চুয়াল উপস্থিতি, 21 জুলাইয়ের বক্তৃতা বড় পর্দায় দেখাবে গুজরাট, সংবাদ প্রতিদিন। মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ রাজ্য, বাড়ছে আদালতে যাওয়ার সম্ভাবনা আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। করোনা, টিকা, লকডাউন সম্পর্কে বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে নানা খবর পরিবেশিত হয়েছে। প্রথম আলোর শিরোনাম, টিকা নিয়ে স্বস্তি, 2 কোটি ডোজ আসছে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, 2 মাসের কম সময়ের মধ্যে বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ প্রায় 2 কোটি ডোজ টিকা পাবে। এদিকে চীনের তৈরি সিনোফার্মের আরও 10 লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। আর সংক্রমণ পরিস্থিতি, 1 সপ্তাহে মৃত্যু বেড়েছে 16%, 1480 জনের মৃত্যু হয়েছে গত 1 সপ্তাহে। ইত্তেফাকের খবরে বলা হয়েছে, রাজধানীর সরকারি বেসরকারি সব হাসপাতাল রোগীতে ঠাসা, আইসিইউ ও সাধারণ শয্যা খালি নেই।
23 জুলাই থেকে কঠোর লকডাউন, বন্ধ থাকবে সব শিল্প কারখানা, সরকারি কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে। পবিত্র ঈদুল আজহার ছুটির পর আগামী 23 জুলাই শুক্রবার সকাল 6টা থেকে আগামী 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনে গার্মেন্টস সহ সব ধরনের শিল্প কারখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে কালের কণ্ঠের একটি খবরে লেখা হয়েছে, পোশাক কারখানা খোলা বন্ধ নিয়ে কাটছে না সংশয়, উদ্যোক্তাদের আশা ইতিবাচক বার্তা আসবে।
ঢাকায় 1849 শিশুর চিকিৎসা, 142 জনের মৃত্যু, এটি দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, শিশুদের মধ্যেও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। রাজধানীর হাসপাতালগুলোর তথ্য বলছে, আগের তুলনায় এখন শিশু রোগী আসছে বেশি। হাসপাতালে আসাদের অনেকের সাধারণ উপসর্গ থাকায় পরীক্ষার পর করোনা ধরা পড়ে। যেসব শিশুর গুরুতর অন্য রোগ রয়েছে তাদের জন্য বড় বিপদ ডেকে আনছে এই করোনা। ঢাকা মেডিকেল ও ঢাকা শিশু হাসপাতালে শুক্রবার পর্যন্ত 1849 জন শিশু করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে, তাদের মধ্যে 142 জনের মৃত্যু হয়েছে।
মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ, তীব্র যানজটে নাকাল মানুষ, যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে ঘরমুখ পরিবহনের চাপ বেড়েছে। এছাড়া দফায় দফায় বঙ্গবন্ধু সেতুতে টোলা দেয় বন্ধ ও সিরাজগঞ্জ অংশে পরিবহন চলাচলে বাধার কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে 10 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ। অন্যদিকে ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপ বাড়ছে, এতে করে দীর্ঘমেয়াদী যানজটের শঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশ প্রতিদিনের একটি খবরের শিরোনাম, করোনাকালে বেড়েছে 4 অপরাধ, ধর্ষণ, কিশোর অপরাধ, সাইবার ও ছিনতাই। বিস্তারিত খবরে লেখা হয়েছে, করোনাকালে দেশে 4 ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গবেষণা প্রতিবেদন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যে, মহামারী শুরুর পর গত 15 মাসে দেশে নারী নির্যাতন, কিশোর অপরাধ, সাইবার অপরাধ ও ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পেয়েছে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মহামারী শুরুর পর দেশে ধর্ষণের মতো অপরাধ সাধারণ সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আর দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং স্বল্প আয়ের পরিবারগুলোর কিশোর বয়সী সন্তানরা অর্থ উপার্জনের আশায় কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় করোনাকালে ছিনতাইয়ের ঘটনাও আগের চেয়ে বেশি ঘটছে। তবে মহামারীতে দীর্ঘ সময় কিশোর ও তরুণ প্রজন্ম ঘরে থাকায় সাইবার অপরাধের মাত্রা অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। গুজরাটে মমতা, এবার মোদীর গড়েও শোনা যাবে দিদির 21 জুলাইয়ের বার্তা, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। বাংলায় পদ্ম ফোটাতে প্রচার চালিয়েছিলেন মোদী শাহ জুটি, ছুটে এসেছিলেন গেরুয়া শিবিরের তাবড় নেতারা। এবার খোদ মোদী শাহের গড় গুজরাটে সংগঠন গড়ছে তৃণমূল, এমনকি 21 জুলাই সেখানে শোনানো হবে দিদির বক্তৃতাও। বিজেপির বাঘা বাঘা নেতাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কার্যত একা লড়াই করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো কিছুই তাঁর জনপ্রিয়তায় দাগ কাটতে পারেনি। রাজনৈতিক মহলের একাংশের দাবি, দেশজুড়ে বিজেপি বিরোধিতায় ভরসাযোগ্য মুখ হয়ে দাঁড়িয়েছেন মমতা। আর সেই কথা মাথায় রেখেই জাতীয় স্তরে রাজনীতিতে গুরুত্ব বাড়াতে ঝাঁপিয়েছে তৃণমূল। সেই স্ট্র্যাটেজির অংশ হিসেবেই এবার দেশের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেত্রীর 21 জুলাইয়ের ভাষণ পৌঁছে দিতে কোমর বাঁধছে ঘাসফুল শিবির।
মন্ত্রী নিশীথ প্রামাণিক কি বাংলাদেশের নাগরিক, প্রশ্ন তৃণমূলের। হিন্দু তো বটে, বলল বিজেপি। আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কি বাংলাদেশের নাগরিক, রাজ্যসভায় এ প্রশ্ন এবং অভিযোগ তোলেন কংগ্রেস সাংসদ রিপুন বোরা। প্রশ্ন উঠেছে প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে, এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লেখা হয়েছে। গতকাল বিষয়টি নিয়ে নেট মাধ্যমে সরব হয়েছে রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ব্রাত্য বসু। মোদির কাছে লেখা চিঠিতে বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিক দেশের মন্ত্রী হলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে, জবাবে রাজ্য বিজেপির বক্তব্য কুৎসা না রটিয়ে প্রমাণ করুন। তবে তারা একথাও বলেছে, তর্কের খাতিরে অভিযোগ মেনে নিলেও এটা তো ঠিক যে নিষিদ্ধ হিন্দু, বিজেপি মনে করে সব হিন্দুই ভারতীয়।
মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ রাজ্য, বাড়ছে আদালতে যাওয়ার সম্ভাবনা, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। কলকাতা হাইকোর্টে জাতীয় মানবাধিকার কমিশনের জমা দেওয়া ভোট পরবর্তী হিংসার রিপোর্টে দেখা যাচ্ছে তৃণমূলের একাধিক মন্ত্রী বিধায়ক নেতাদের নাম, যাদেরকে ক্ষুব্ধ রাজ্য সরকার। এরই মধ্যে রাজ্য সরকার আইনি পরামর্শ নিয়েছে, মানবাধিকার কমিশনের হিংসার রিপোর্ট চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এখন রয়েছে ধারাবাহিক আলোচনা, আদর্শ মানুষ গড়ার কৌশল।
আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার ১৯তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বে আমরা শিশু কিশোরদের খেলাধুলা প্রসঙ্গে ভিডিও গেম বা কম্পিউটার গেমের ইতিবাচক ও ক্ষতিকর নানা দিক সম্পর্কে কথা বলেছি। আজ আমরা আদর্শ মানুষ বা সন্তান গড়ার ক্ষেত্রে বাবা মায়ের নজরদারির গুরুত্ব সম্পর্কে কথা বলব। ইসলামের দৃষ্টিতে সন্তান সন্ততি হল বাবা মায়ের কাছে খোদাই আমানত। তাদের শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া সহ সৌভাগ্যের পথ দেখিয়ে দেয়া এবং নানা ধরনের নিরাপত্তা দেয়া বাবা মায়ের দায়িত্ব। পবিত্র কোরআনের সূরা তাহরিমের ষষ্ঠ আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে মুমিনরা, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়, পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করতে বলা বলতে এখানে তাদেরকে সঠিক পথের শিক্ষা দেয়া ও সব ধরনের বিচ্যুতি ও অশালীনতা থেকে রক্ষা করাকে বোঝানো হয়েছে। সুস্থ ও পবিত্র পরিবারে সন্তানের প্রশিক্ষণে সঠিক নীতিমালা মেনে চলা হয়। এ ধরনের পরিবারে বাবা মা সন্তানের ওপর কখনো প্রত্যক্ষ ও কখনো বা পরোক্ষ নজরদারি ও নিয়ন্ত্রণ রাখেন, কিন্তু তা সত্ত্বেও এই নজরদারি ও নিয়ন্ত্রণ তাদের চিন্তার স্বাধীনতার কোনো ক্ষতি করে না।
অন্য কথায়, পরিবারের সদস্যদের সঙ্গে, বিশেষ করে সন্তানদের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক হতে হবে ভারসাম্যপূর্ণ। যেসব ক্ষেত্রে কড়া নিয়ন্ত্রণ বা কঠোর আচরণের দরকার নেই, সেসব ক্ষেত্রে কঠোর আচরণ করা হলে তা সন্তানের উন্নতির ব্যাঘাত ঘটবে এবং এর ফলে তারা বিচ্যুত হতে পারে। আবার সন্তানদেরকে লাগামহীন স্বাধীনতাও দেওয়া উচিত নয়। শিশু ও কিশোর সন্তানদেরকে যা খুশি তা করার স্বাধীনতা দিলে তারা বিপথে চলে যেতে পারে।
আবার তাদের সঙ্গে অত্যন্ত কঠোর বা ষড়তাত্ত্বিক আচরণ করা হলে তখন তারা বাবা মায়ের মোকাবেলায় বিদ্রোহী হয়ে উঠবে। সন্তানদের মানসিক কাঠামোর দিকে নজর রেখে সময়োপযোগী নজরদারি ও যত্নশীলতার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ ও দয়াদ্র পরিবেশেই তাদেরকে সুশিক্ষিত করা সম্ভব।
শিশু কিশোরদের জন্য এমন সব শিক্ষণীয় খেলা বাছাই করা উচিত যাতে এসব খেলার কারণে তাদের শরীর ও মন ভালো থাকার পাশাপাশি তারা অনেক শিক্ষণীয় বিষয়ও আয়ত্ত করতে পারে। কিন্তু এক্ষেত্রে নানা ধরনের খেলার মধ্যে কোনো বিশেষ খেলা তাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া ঠিক নয়, কারণ তা করা হলে ওই শিশু কিশোর সন্তান শিগগিরই আত্মবিশ্বাস হারাতে থাকবে। তাই তাদের জন্য খেলনা বা খেলাধুলা বাছাই করার ক্ষেত্রে পছন্দের স্বাধীনতা দেওয়া উচিত। শিশু কিশোরদের পছন্দের খেলাধুলায় বাবা মায়েরাও শরিক হতে পারেন বা কখনো কখনো তাদেরও শরিক হওয়া উচিত। মহানবীর মায়ের জীবনী থেকে জানা যায়, হযরত আমেনা যখন তার 7 বছর বয়স্ক শিশু সন্তান মোহাম্মদকে নিয়ে নিজের স্বামী হযরত আবদুল্লাহর কবর জিয়ারত করতে মদিনায় আসেন, তখন তিনি শিশু মোহাম্মদকে মাত্র 1 বার তার বাবার কবর জিয়ারত করতে আনেন। অন্য সময়গুলোতে তিনি শিশু মোহাম্মদকে স্বাধীনভাবে রেখেছেন, ফলে তিনি নানার বাড়িতে মামার সন্তানদের সঙ্গে খেলাধুলা করতেন এবং সেখানকার মাঠ ও প্রান্তর সহ প্রাকৃতিক পরিবেশে বিচরণ করে আনন্দ পেতেন।
ইন্টারনেটে খেলাধুলার জগৎ আজকাল অত্যন্ত বিপদজনক। নানা ধরনের ভিডিও গেম ও কম্পিউটার গেম সম্পর্কে বাবা মাকে ধারণা রাখতে হবে। কোন খেলাগুলো বিপজ্জনক ও কোন কোন খেলার বিশেষ কিছু দিক ভালো ও অন্য দিকগুলো বিপজ্জনক, এসব সম্পর্কে আগেই বাবা মাকে জানতে হবে এবং এরই আলোকে শিশু কিশোরদের এ সংক্রান্ত খেলাধুলার উপর নজরদারি করতে হবে। তা না হলে শিশু কিশোররা বাবা মায়ের কথাকে গুরুত্ব দেবে না। এটা মনে রাখা দরকার, সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইন্টারনেটের নানা মাধ্যম ও কম্পিউটার গেমের মাধ্যমে সাংস্কৃতিক আগ্রাসন চালানোর চেষ্টা করছে।
শিশু কিশোররা মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার যাই ব্যবহার করুক না কেন, তা যেন ঘরের প্রকাশ্য স্থানে রেখে ব্যবহার করে সেই ব্যবস্থা রাখতে হবে বাবা মাকে। অশালীন ও অনৈতিক দৃশ্যের ব্যাপারে তাদেরকে খুব যত্ন সহকারে ও স্নেহভরে সতর্ক করতে হবে এবং এসবের মন্দ পরিণতি বা ধ্বংসাত্মক পরিণাম তাদেরকে বোঝাতে হবে খুব সুন্দর ও কার্যকর যুক্তি দেখিয়ে। এক্ষেত্রে বাবা মায়ের কর্কশ ও রুক্ষ আচরণ গ্রহণযোগ্য নয়, কারণ তাতে ছেলেমেয়েরা বেপরোয়া হয়ে উঠবে। কম্পিউটার বা মোবাইলে যাতে কোনো অশালীন দৃশ্য না আসে সে ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা বা পাসওয়ার্ডের ব্যবস্থা রাখা যেতে পারে। যেসব গেম বা ভিডিও শিশু কিশোরদের উপযোগী নয় এবং যা কেবল প্রাপ্ত বয়স্কদের জন্য নির্মাণ করা হয়েছে, সেসব থেকে শিশু কিশোরদের দূরে রাখতে হবে। কোনো ধরনের কম্পিউটার গেমে যাতে শিশু কিশোররা আসক্ত হয়ে না পড়ে সেজন্য তাদেরকে আকর্ষণীয় অন্য কোনো বিনোদনের দিকে বা শরীর চর্চামূলক খেলার দিকে আকৃষ্ট করাও বাবা মায়ের দায়িত্ব।
শিশু কিশোরদেরকে কম্পিউটার বা ইন্টারনেট জগতের নানা ক্ষতিকর দিক থেকে মুক্ত রাখার অন্যতম কৌশল হল তাদের গেমে বাবা মায়েরও শরিক হওয়া। এতে শিশু কিশোররা যেমন একদিকে বাবা মাকে খেলার সঙ্গী হিসেবে পেয়ে আনন্দ অনুভব করবে, তেমনি তারা কোনো অনুপযুক্ত আইটেমে প্রবেশ করছে কিনা সেটাও দেখার তথা নজরদারির সুযোগ থাকবে বাবা মায়ের জন্য। মনোবিশেষজ্ঞরা বলেন, বাবা মা যখন শিশু কিশোরদের খেলায় অংশ নেবেন তখন তারাও শিশু সুলভ বা কিশোর সুলভ মন নিয়েই যেন তাদের সঙ্গী হন, যাতে কোমলমতি শিশুরা বাবা মাকে খেলার সঙ্গী হিসেবে পেতে বা ভাবতে অস্বস্তি অনুভব না করে। মহান আল্লাহ আমাদের সবাইকে শিশু কিশোরদেরকে সঠিকভাবে প্রতিপালনের ও সুশিক্ষিত করার সুযোগ দিন, আমিন। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্ব এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে।
এবার হাতে থাকা আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। মার্কিন বিমান বাহিনী চলতি মাসে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তত দুই ডজন F-22 জঙ্গি বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ চীন সাগর ও চাইনিজ তাইপে নিয়ে যখন ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা চলছে, তখন পূর্ব এশিয়ায় রাডার ফাঁকি দিতে সক্ষম এসব জঙ্গি বিমান পাঠাচ্ছে আমেরিকা। রাশিয়ার উত্তরাঞ্চল নোভর ব্যারেন্স ও নরওয়ে সাগরে সাবমেরিন মহড়া শেষ করেছে। সাগরে পানির সর্বোচ্চ প্রায় 500 মিটার গভীরে সমরাস্ত্র সহ অন্যান্য ব্যবস্থার পরীক্ষা করার জন্য এই মহড়ার আয়োজন করেছিল রাশিয়া। নৌবহরের প্রেস সার্ভিসের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, মহড়ায় চতুর্থ প্রজন্মের সাবমেরিন সহ নানা মডেলের বেশ কয়েকটি সাবমেরিন অংশ নেয়। রাশিয়া বলেছে এটি তাদের নিয়মিত মহড়া এবং দু সপ্তাহের বেশি সময় ধরে এই অনুশীলন চলে। স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে পবিত্র হজ, অংশগ্রহণের সুযোগ পেয়েছেন 60,000 মুসলমান। আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে সমঝোতা অনুযায়ী এখনই বন্দি বিনিময় করতে প্রস্তুত রয়েছে ইরান। বাংলাদেশে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটি বেড়েছে, 24 ঘন্টায় মারা গেছেন 225 জন। এবং ভারতের প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের জন্মস্থান ও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, অভিযোগের প্রমাণ চায় বিজেপি। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অব ইরান। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।